الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরেকটি বার আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কুরআন এবং হাদিসের শিক্ষাসমূহ সেই মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে মুবারক হল যে জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ পড়ো। যেই ব্যক্তি এমন করবে আমি তার জন্য শাফাত করব এবং তার পক্ষে সাক্ষী দিব। আল্লাহ করিম আমাদের সকলকে অধিক হারে সারাদিন দরুদ পড়ার তৌফিক দান করুন। আর বিশেষ করে বৃহস্পতিবার হোক, জুমারাত হোক কিংবা জুমার দিন, আমরা অধিক হারে দরুদ পাঠকারী হয়ে যায়। রব্বে কাবা সকলকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমরা এই অনুষ্ঠানে বিশেষ করে একটি আয়াতে মোবারকা নিয়ে, যেটার কোনো প্রেক্ষাপট, যেটার কোনো শানে নজুল, যেটার কোনো সবাবে নজুল বর্ণনা করা হয়। কুরআনে পাকের প্রত্যেকটি আয়াতের কোনো কারণ থাকবে এমনটা জরুরি নয়। আর এটাই কারণ যে সমস্ত আয়াতে মুবারকার শানে নজুল বিশেষভাবে বর্ণনা করা হয় না আর না উল্লেখিত। কিন্তু কিছু এমন সূরা রয়েছে, আয়াত রয়েছে, যেগুলোর আসবাবে নজুল বিশেষ করে বর্ণনা করা হয়েছে, অথবা কোনো ঘটনা প্রেক্ষাপট হয়ে গেছে, অথবা কোনো প্রশ্নের জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর আল্লাহ তাআলা সেই হুকুম নাজিল করেছেন, তো তিনি সেই প্রশ্নের জবাব ইরশাদ করেছেন। এই বিষয়টিকে সবাবে নজুল বলা হয়ে থাকে, শানে নজুল বলা হয়ে থাকে। আজকে আমাদের যে আলোচ্য বিষয়ে বিশেষ করে, আর সেটা হলো কোন মানুষ এমন রয়েছে যে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানুষ কারা, ক্ষতির সাথে সম্পৃক্ত মানুষ কারা হয়ে থাকে, আর এখানে ক্ষতি দ্বারা উদ্দেশ্য ক্ষতির নিদর্শন, অর্থাৎ মানুষের জীবনের উদ্দেশ্যই যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, আর নিজের আখিরাতের জিন্দেগিকে, নিজের আখিরাতকে সে আসলে ধ্বংস এবং নিঃশেষ করে দিচ্ছে, তো এটাকে বলা হয়ে থাকে যে সে আসলেই সত্যিকারের ধ্বংসের মধ্যে এই ব্যক্তি, যে যার দুনিয়া তো কোনো না কোনোভাবে অতিবাহিত করল কিন্তু আখিরাতকে ধ্বংস করে দিল, সে তার আখিরাতকে বরবাদ করে দিয়েছে। এই বিষয়টি ধরেই আজ যে আমরা সূরা মুবারকার নির্বাচন করেছি, সেটা কুরআনে পাকের অনেকটা মুখতসর অর্থাৎ ছোট সূরা, 30 নম্বর পারায় মজুদ সূরাতুল আসর, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষতিগ্রস্ত লোকেদের আলোচনা পেশ করেছেন। আসুন শুনি সেই সূরার মধ্যে আমাদের প্রিয় রব আজ্জা ওয়া জাল আমাদের কি হুকুম ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে এবং একে অন্যকে হক এর তাকিদ দিয়েছেন এবং একে অন্যকে সবরের ওয়াসিয়ত করেছেন। এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক তো আসরের কসম উল্লেখ করেছেন, যেটার কিছু ডিটেলস বেক্কা ইনশাআল্লাহ সাবাবে নজুল বর্ণনা করার পরে আমি আরজ করব। এই আয়াতে মুবারকার শানে নজুল যেটা বর্ণনা করা হয়েছে, কেন এই আয়াতে মুবারকা, কেন এই সুরার মধ্যে এই কথাগুলো বর্ণনা করা হয়েছে, যে যুগের সময়ের কসম মানুষই ক্ষতির মধ্যে। কোন ধরনের মানুষ? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লা কিন্তু ওই লোকেরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা যারা ঈমান এনেছেন এবং ভালো আমল করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা হকের তাকিদ দিতে থাকে একে অন্যকে নসিহতের সাথে, তাকিদে হক তারা নিজেদের উপর আবশ্যিক করে নিয়েছিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সবরের উৎসাহ দিতে থাকে, সবরের ওয়াসিয়ত করতে থাকে, সবরের হুকুম দিতে থাকে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু এই ব্যক্তিরা যাদেরকে বলা হয়েছে ক্ষতির মধ্যে নেই। ঘটনা কিছুটা এইরকম হয়েছিল যে একবার হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক ব্যক্তি বলল যে তুমি তো ব্যবসায়িক কাজে অনেক হুঁশিয়ার ছিলে, আর তুমি ক্ষতির মধ্যে পড়ে গেলে, ইসলাম গ্রহণ করে ধনীদের বন্ধুত্ব ছেড়ে দিয়ে তুমি এখন ক্ষতিতে পড়ে গেলে, ধনীদের মোকাবেলায় গরিবদের সাথে বন্ধুত্ব করেছ, ব্যবসায়িক কাজ কারবার সেগুলো ধনীদের সাথে হয়ে থাকে, কিন্তু আপনি ইসলাম গ্রহণ করার পরে এই গরিবদের সাথে আপনি বসে গেলেন। আর এটাও বলা হয়েছে যে কাফির কতটা বাতিল উপাস্য যেগুলোর ইবাদত করত মুশরিকিন, কিন্তু ওনাকে বলা হলো যে আপনি তাদের মোকাবেলায় একজন রবকে ইবাদতের জন্য, মূলত একজন রবের আপনি ইবাদত করতে লেগে গেলেন, এতে আপনার ক্ষতি হয়েছে। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের সাথে যখন এই কথা তার হল, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে মুমিন ক্ষতির মধ্যে থাকে না, মুমিন মুসলমান তারা ক্ষতির মধ্যে থাকে না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনে এই সূরা মুবারকা নাজিল হয়েছিল। আর আসলেই এখানে ওনার শানই এক ধরনের বর্ণনা করা হয়েছে, যে যেই কথাটি আপনি বলে দিয়েছেন যে মুমিন ক্ষতির মধ্যে নেই, আল্লাহ সেটারই সমর্থনের মাধ্যমে আয়াতে মুবারকাকে নাজিল করে দিয়েছেন, এটা বর্ণনা করে দিলেন যে মুমিন আসলে ক্ষতির মধ্যে থাকে না, মুসলমান ক্ষতির মধ্যে নেই। ক্ষতির মধ্যে মানুষ আছে, ধ্বংসের মধ্যে, কিন্তু ইমানদার নয় আর নেক আমলকারী নেই, তারা ক্ষতির মধ্যে নেই, বাকি সবাই ক্ষতির মধ্যে। কেননা সত্যিকারে ক্ষতিগ্রস্ত সেটা আখিরাতের ক্ষতি, আর এটা যারা হয়ে থাকেন সে লোকেরাই। এই সূরা মুবারকার মধ্যে অনেক কিছু শেখার মতো বিষয় আর মাদানী ফুল আমাদের জন্য মজুদ রয়েছে। শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াল আসর বলে এটাই ইরশাদ করেছেন যে যুগের কসম, এটা দ্বারা উদ্দেশ্য কি নেওয়া হয়েছে? আসর দ্বারা উদ্দেশ্য যুগের কসম, অর্থাৎ যুগের বিষয়গুলো যদি আমরা দেখি, তার আশ্চর্যসমূহ যদি আমরা দেখি, তার সকাল এবং সন্ধ্যা পরিবেষ্টন যদি আমরা দেখি, সূর্যের উদিত হওয়া আর সন্ধ্যায় অস্ত যাওয়া, চাঁদ বের হয়ে আসা অতঃপর গোপন হয়ে যাওয়া, তারকা প্রকাশ পাওয়া গোপন হয়ে যাওয়া, দিন আসুক কিংবা রাত, ঠান্ডা কিংবা গরম, বাতাসের চলাচল, অথবা সূর্যগ্রহণ হয়। এই সমস্ত বিষয় কুদরতের এমন আশ্চর্য বিষয় যে যেটা মানুষকে এই বিষয়ের উপর আসলেই চিন্তিত করে ফেলে, এটা বলতে বাধ্য করে দেয়, আর এই মানার জন্য সাক্ষী যথেষ্ট হয়ে যায় যে কেউ তো একজন আছেন যিনি কায়েনাতের এই নিজামকে পরিচালনা করছেন। এই বিষয়গুলো সংগঠিত হচ্ছে, দিন রাতের আচ্ছাদন চলছে, এতগুলো কুদরতি আশ্চর্য রয়েছে। তো এটা আমাদেরকে এই কথার দাওয়াত দিচ্ছে যে আমরা আল্লাহর উপর ঈমান আনি। তো যুগ অর্থাৎ যুগেরই পরিবর্তন, আর এজন্যই যুগের কসম করা হয়েছে যে যুগের কসম। আর এটাও বলা হয়েছে যে আসর দ্বারা উদ্দেশ্য আসরের সময় অথবা আসরের নামাজ, এটা সেই ওয়াক্ত বলা হয়ে থাকে। দিন চলে যাচ্ছে একেবারে শেষ প্রান্তে আর রাতের শুরু হতে যাচ্ছে। আসরের নামাজকে কেননা মধ্যম নামাজ বলা হয়ে থাকে, যে দিনের মধ্যে ফজর এবং জোহরের নামাজ, রাতে মাগরিব এবং এশা আর নামাজ, আর এটা মাঝখানের নামাজ আসর। তো এইখানে এটার গুরুত্বও বর্ণনা করা হয়েছে। তো এটা দ্বারা উদ্দেশ্য সেই ওয়াক্তে আসর, যেটার কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর যে পদ্ধতিতে চাষতের সময়েরও কসম করা হয়েছে ওয়াদ্দোহা বলে একটি তফসির চাষতের সময়, অনুরূপভাবে এখানে আসরের তফসির মজুদ রয়েছে। এখানে এইভাবেও এটা বর্ণনা করা হয়েছে যে এটি আসর দ্বারা উদ্দেশ্য, যুগ দ্বারা উদ্দেশ্য কোনো সাধারণ যুগ নয়। ওয়াল আস বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কসম ইরশাদ করেছেন, আর উদ্দেশ্যটা দ্বারা সেই সময়। হে প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সময় আপনার যুগ সেটার কসম। কেননা কোরআনে মাজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা লে উমরুকা বলে, হে মাহবুব আপনার বয়সের কসম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের কসম আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আর এখানে ওয়াল আসর, হে মাহবুব আপনার জামানার কসম, এটা বর্ণনা করা হচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে চলেন, মক্কাই মুকাররমা যে শহরে প্রেরিত হয়েছেন, যে শহর উনার অনেক বেশি প্রিয় এবং পছন্দের, আল্লাহ সে শহরেরও কসম করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। তো সেই শহরেরও কসম, কেননা হে মাহবুব আপনি সেই শহরে থাকেন, আপনি সেই শহরে চলেন। তো শহরের সাথে সম্পর্ক আপনার এমন, সে শহরেরও আল্লাহ তাআলা কসমের উল্লেখ করছেন। তো সেই শহর সমস্ত শহরের মধ্যে সবচেয়ে পছন্দের শহর হয়ে গেছে, আর আপনার জামানাও আল্লাহর কাছে এমন প্রিয় যে সেটার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াল আসর বলে সে জামানার কসম উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সমস্ত যুগের চেয়েও উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর সবচেয়ে উত্তম শহর, আর হুজুরের বয়স মুবারক সমস্ত বয়স থেকে উত্তম। আলা হযরত আশা ইমাম আহমদ রাজাহান আলাইহি রাহমাতুর রহমান এই জন্যই তো ইরশাদ করেছেন, ও খুদা নে হে মর্তবা তুজকো দিয়া, না কিসি কো মিলি না কিসি কো মিলা, কি কালামে মজিদ নে খাই শাহা তেরি শহর ও কালাম ও বকা কি কসম। যে এই কালামে পাকে কুরআনে মজিদে হে মাহবুব আপনার শহরের কসমকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একেবারে সমস্ত শহরসমূহ থেকে উত্তম, এটা পছন্দনীয় শহর হয়েছে, আল্লাহ সেই শহরেরও কসম উল্লেখ করেছেন আর উনার সময়ের কসম উল্লেখ করেছেন। সূরত মুবারকের মফহুম এবং এটার ব্যাখ্যা অনেক ব্যাপকতা রাখে, অনেক ব্যাপকতা। যে জামানার কসম অথবা নামাজের কসম, ওয়াক্তে আসরের কসম, সবচেয়ে পছন্দনীয় জামানার কসম। কসম উল্লেখ করা হয় কথাটিকে আরও দৃঢ় করার জন্য, দৃঢ়তা এবং বিশ্বাস যেন সামনে শ্রবণকারীদের মধ্যে চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের অনেক জায়গায় কসম ইরশাদ করেছেন, অনেক জায়গায় কসম ইরশাদ করেছেন। রব কসম ছাড়াও ইরশাদ করেছেন, তো সেটার উপর দৃঢ়তা রাখা এটা তো এমনিতেই জরুরি। কিন্তু কসম এটা সামি শ্রবণকারীদের জন্য, তাকিদ এবং দৃঢ়তা সৃষ্টি করার জন্য। তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আসর, সে যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে, একে অন্যকে হকের তাকিদ দিয়েছে, ধৈর্যের তাকিদ দিয়েছে, বললেন তারা, তারা ক্ষতির মধ্যে নেই। অর্থাৎ বাস্তবে মানুষের ভিত্তি আর মূল তার, এটাকে পুঁজি বলা হয়। আসলে তার জন্য যেটা পুঁজি তাকে, সেটা তার ইমান। এখানে মাদানী চ্যানেলের দর্শক, আমাদের এই কথার বিশেষভাবে বোঝা দরকার এবং আমল করাও উচিত, আর আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। আমাদের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রার্থনা করতেন সাবেত কদম থাকার জন্য, কিন্তু সেটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপরে মজবুত করে দিন, আমার অন্তরকে আপনার দিনের উপরে দৃঢ় করে দিন। ইমান আছে তো সব কিছু আছে, ইমান নেই, ইমান গ্রহণ করেনি কিংবা গ্রহণ করার পরে মাজাল্লা সুম্মা মাজাল্লা যদি ধ্বংস বরবাদ প্রত্যাবর্তন করল, মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে বিমুখ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সব কিছুই ধ্বংস, অতঃপর তার জন্য কোনো সুযোগ সুবিধা নেই। আর মানুষকে ফিতনার মধ্যে সর্বাবস্থায় মৌলিকভাবে ফিতনা এবং পরীক্ষার মধ্যে থাকে, কখনো বাচ্চাদের মাধ্যমে, কখনো টাকা পয়সার মাধ্যমে, কখনো এই দুনিয়ার ধন সম্পদ তাকে সেদিকে টানছে, কখনো এমন যেন না হয় এভাবে সেদিকে ব্যস্ত হয়ে পড়ে যে মাজাল্লা নিজের ইমান থেকে হাত ধুয়ে বসে, আপন ইমান থেকে হাত ধুয়ে বসে। তো এটা অনেক বড় ক্ষতি মানুষের জন্য। আর সাধারণভাবে মানুষ এই বিষয়গুলোতে অনেক সময় ব্যস্ত হয়ে পড়ে। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বর্ণনা করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরুতুমুল মাকাবির, যে তোমাকে বিমুখ রেখেছে অধিক সম্পদের অন্বেষণে, তোমাকে বিমুখ রেখেছে অধিক সম্পদ তালাশে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছ। সম্পদের এই লালসা এতটাই দুনিয়ার মধ্যে ব্যস্ত রেখেছে, এতটাই দুনিয়ার মধ্যে ব্যস্ত রেখেছে যে সম্পদ অধিক করতে করতে করতে, সেটার বৃদ্ধি করতে 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 মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়, কবর পর্যন্ত পৌঁছে যায়। ইরশাদ করলেন, তোমাকে এই সম্পদ, এর আধিক্য তোমাকে বিমুখ রেখেছে, তোমাকে ধ্বংস করেছে এই মালের আধিক্য। তো মানুষ এই তাকাসুরের কারণে নিজের আখিরাতকেও মূলত ভুলে গেছে। মানুষের জন্য সম্পদ এবং মানুষের জন্য তার সন্তান কিভাবে ক্ষতির কারণ হয়। সম্পদ মৌলিকভাবে খারাপ জিনিস নয়, জাতি দিক থেকে সম্পদ খারাপ নয়, সন্তান আল্লাহরই নিয়ামত, এটাও এর মধ্যে কোনো দোষ ত্রুটি নেই। কিন্তু যে সম্পদ মানুষকে আল্লাহর শরণ থেকে বিমুখ করে দেয়, যে সম্পদ মানুষকে আল্লাহর শরণ থেকে বিমুখ করে দেয়, যে সম্পদ মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার কারণ হয়ে যায়, অনুরূপভাবে সন্তান আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার কারণ হয়ে যায় আর মানুষ বিমুখ হয়ে যায়, তো সেটাই ক্ষতি। কুরআনে পাকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালিকুম ওয়ালা আওলাদিকুম আন যিক্রিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন। ইরশাদ করলেন, হে ইমানদারেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহ থেকে বিমুখ করে না দেয়, আর যে এমন করবে তো সে ক্ষতি গ্রহণকারী ব্যক্তি, তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়ে থাকে। তো এইখানে তাদের আলোচনা হয়েছে যে সম্পদের কারণে অথবা সন্তানের কারণে যদি মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা কে ভুলে যায়, গাফেল হয়ে যায়, তো সেটা ক্ষতি এবং ক্ষতি। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক ব্যক্তি হাজির হল, সে সময় তিনি আলহাকুমুত তাকাসুর সূরাটি পাঠ করছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, হে ইবনে আদম, তোমার সম্পদ তো সেটা যেটা তুমি খেয়ে শেষ করেছ, পরে পুরাতন করে ফেলেছ কিংবা সাদকা করে অন্যকে দিয়ে দিয়েছ। তোমার সম্পদ তো সেটাই যেটার মাধ্যমে তুমি উপকার লাভ করেছ, বাকি সম্পদ সেগুলো মানুষের জন্য উপকারী হয় না, সম্পদ রেখে গেল ওয়ারিসরা পাবে, তার নিজের তো এখানে কোনো উপকার নেই। হ্যাঁ, নিজের বাচ্চাদের উপকারের জন্য, আর মানুষ এই চেষ্টাই থাকে যে আমার যাওয়ার পরে আমার বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে। সাধারণভাবে এই নিয়ত ইচ্ছের উপরে মানুষ উপার্জন করে, একের পর এক ব্যবসা করতে থাকে, একের অধিক ডিউটি করতে থাকে, বিভিন্নভাবে নিজে নিজেকে ব্যস্ত রাখে আর সম্পদ অর্জন করে। নিয়ত, ইচ্ছা, প্রচেষ্টা কি থাকে? আমি মরে যাওয়ার পরে আমার সন্তানদের যেন কষ্ট না হয়, আমার মরে যাওয়ার পরে আমার বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে, এই নিয়ত এবং সংকল্প থাকে। কিন্তু আমার সম্মানিত ইসলামী ভাইয়েরা, কখনো মানুষ যেন এটাও চিন্তা করে যে আমি মরে যাওয়ার পরে আমার আখেরাত কিভাবে ভালো হবে। এগুলোই সে সম্পদ যদি খারাপ পথ এখতিয়ার করে, সে তো উপকার লাভ করবে, কেউ হারাম উপার্জন করল, কেউ নাজায়েজ পদ্ধতিতে সম্পদ একত্রিত করল, বড় বড় আলিশান জায়গা বানিয়ে নিল, প্রাসাদ বানিয়ে নিল, বড় বড় গাড়ি নিয়ে নিল, কিন্তু মনে রাখবেন কোনো মানুষ নিজেও স্বভাবসুলভ দিক থেকে যতটুকু সম্পদ উপার্জন করুক সে পরিতৃপ্ত হয়ে যাবে এমনটা হয় না, অনেক মুশকিল। হ্যাঁ, আল্লাহওয়ালা যারা হয়ে থাকেন দুনিয়ার সাথে, যাদের সম্পর্ক এমন নয়, কিন্তু সাধারণ জেনারেল মানুষের জন্য এটা তো হাদিসে বর্ণনা করা হয়েছে যে যদি তার কাছে সম্পদের দুটি পাহাড় যদি থাকত, সে চিন্তা করত যে আরেকটা পাহাড় যেন তার হয়ে যায়। বড় বড় স্বর্ণের পাহাড় যদি তার কাছে উদাহরণস্বরূপ থাকে, তো সে বলবে যে আরেকটি দরকার, আরও দরকার, আরও দরকার। যদি কেউ হালাল পদ্ধতিতে সম্পদ বানায়, উপার্জন করে, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই, পরিপূর্ণ চেষ্টা করুন। কিন্তু আরস করার উদ্দেশ্য হচ্ছে যদি সম্পদ এইভাবে উপার্জন করল যে সেই মানুষ যদি আখিরাতকে ধ্বংস করে দিয়ে থাকে, তো দুনিয়াতে যাদের জন্য এগুলো ছেড়ে দিয়ে যাচ্ছে তারা তো আয়েশ করবে তার সম্পদ নিয়ে। কিন্তু আসলে তাকে জিজ্ঞেস করা হবে যিনি তাদের জন্য এই সমস্ত উপায় তৈরি করেছেন এবং এগুলো রেখে গিয়েছেন, আসলে ওনার দিকে ফিরে আসবে, আসলে তাকেই জিজ্ঞেস করা হবে। তো এই সমস্ত বিষয়াদিতে আমাদেরকে অবশ্যই চিন্তা এবং ভাবনা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও একটি রেওয়ায়েতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর কসম, আমার কাছে তোমাদের গরিব হয়ে যাওয়ার ভয় নেই, আমার তো এই বিষয়ে ভয় রয়েছে যে দুনিয়া তোমাদের কাছে আপন হয়ে না যায়, যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর হয়েছিল, আর তোমরা এতে আগ্রহী হয়ে পড়ো যেভাবে তোমাদের পূর্ববর্তীরা হয়ে গিয়েছিল, এটা তোমাদের ধ্বংস করে দিবে যেভাবে তাদের করে দিয়েছিল। অর্থাৎ দুনিয়ার মধ্যে মানুষ এভাবে ব্যস্ত হয়ে পড়বে, এমনভাবে হয়ে যাবে যে সেটা তাদের এক ধরনের ধ্বংসের কোনো কারণ কিংবা মাধ্যম হয় না যায়। তো দুনিয়ার মধ্যে থাকা, তার প্রয়োজনসমূহ পূরণ করা, একেবারে প্রত্যেকটি মানুষ তার জায়গা থেকে এটা চেষ্টা করবে, কিন্তু এমন প্রচেষ্টা যেটা তাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিবে, যেই সম্পদ উপার্জনের দিকে তার আকর্ষণ রাখে কিন্তু তার হক আদায় করে না, তার জাকাত আদায় করে না, কোথায় খরচ করতে হবে সেই বিবেচনায় সেটাকে খরচ করে না, অতঃপর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এখানে সে জবাবটি যেটা আয়াতের শানে নজুল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটে স্পষ্টতার সাথে এই জবাবের স্বাদ করেছেন যে ক্ষতির মধ্যে মুমিন থাকে না, মুমিন ক্ষতির মধ্যে থাকে না, মুমিনদের কোনো ক্ষতি নেই। মুমিনদের কেন ক্ষতি নেই? আখিরাতের বিবেচনায় মুমিন সে অনেক মর্যাদাপূর্ণ, তাকে আল্লাহ আপন রহমতে জান্নাত দান করবেন, জান্নাতের নিয়ামতসমূহ তাকে দান করবেন। ক্ষতির মধ্যে প্রকৃতপক্ষে সেই রয়েছে যে আখিরাতকে ধ্বংস করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফাররা এই বিদ্রুপ তারা এটা করল যে ধনীদের বন্ধুত্ব তিনি ছেড়ে গরিবদের বন্ধুত্ব তিনি বাছাই করে নিলেন। তো তিনি এখানে এটা বললেন না, হ্যাঁ আসলেই তো এমনটা হয়েছে, না, বরং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের শানকে উপস্থাপন করলেন, তার উপর গর্ব করলেন যে আল্লাহ এই দৌলত দিয়েছেন, তো এই জন্য তার উপর গর্ব করি যে আল্লাহ আমাকে দৌলত দান করেছেন। আর মুমিন ক্ষতির মধ্যে তারা থাকে না। তো এই কথা আমাদেরও বোঝা অনেক গুরুত্বপূর্ণ যে মুমিন মুসলমানকে আল্লাহর প্রদর্শিত পথ অনুযায়ী জীবন অতিবাহিত করা উচিত। আমানু ওয়া আমিলুস সলিহাত, দুটি শর্ত, ঈমান আনুন আর নেক আমল করুন। নেক আমলের সাথে আপনার জীবনকে এইভাবে অতিবাহিত করে কামিয়াবি অর্জন করুন। মানুষ আমরা দুনিয়ার মধ্যে দেখে থাকি তো অনেক লোক ঘরের মধ্যে এমন রয়েছে, যদি তাদের মধ্য থেকে কোনো একজন, কোনো এক ভাই দ্বীনের প্রতি আগ্রহ রাখতে থাকে, তুমি মৌলানা হয়ে যাচ্ছ। তোমার মৌলানা অবশ্যই হতে হবে, মৌলানা হয়ে গেলে তো খাবারের কিভাবে যোগান দিবে, জীবন কিভাবে পরিচালনা করবে, এই বিষয়টি কিভাবে সম্পাদন করবে, অর্থাৎ তাকে নিরাশ করা হয়ে থাকে। মূলত নামাজ, সে শুধু নামাজই পড়ছে গিয়ে, সে মসজিদ যাচ্ছে, কিন্তু পরিবার এমন রয়েছে মানুষ, এমন বন্ধু, এমন সমাজ, তো তারা তাকে এই কথার উপরও মূলত ঠাট্টা থামুষা করে যে সে দিনের নিকটবর্তী কেন হচ্ছে, দিনের দিকে কেন ধাবিত হচ্ছে। সে যদি দাঁড়িয়ে রাখে তো সেই সমাজে তাকে না জানি কোন দৃষ্টিতে দেখা হয় যে সে তো এমন মৌলানা সাহেব হয়ে গেল, মৌলবি হয়ে গেল। আর এটা কোন পথে মানুষ চলতে লাগল, অর্থাৎ তাকে আসলে তারা এই কথাটি বলতে চাচ্ছে যে এই পথ ক্ষতিগ্রস্তদের পথ, এটা অলাভজনক পথ। তাকে এই নিয়মে উপস্থাপন করা হয় যে মানুষ অনেক সময় নৈরাশ্যের শিকার হয়ে যায়, এমন লোকদের চিন্তা করা উচিত যে আসল ক্ষতি এটা ক্ষতি নয়, আসল ক্ষতি তো সেটাই যেটা তার দিনের ব্যাপারে হয়েছে, তার দিনের বিবেচনায় তার ক্ষতি সাধিত হয়েছে, আসল ক্ষতি সেই ক্ষতি। মনে রাখবেন সেই দিনও আসবে যেই দিন আল্লাহ করিমের বারেগাহে যখন উপস্থিত হবে, তো অতঃপর রব তাআলা যিনি করিমো রউফো রহিমো, কিন্তু ওনার সিফত জব্বারো, ওনার সিফত কাহারো, আর এই যে ওনার গজব থেকে সেই দিন জিজ্ঞেস করবে, প্রশ্ন যখন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন মানুষ পা সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে। আর সেই প্রশ্নগুলো কি? নাম্বার এক, তার বয়স, কোন কাজে সে ব্যয় করেছে, সে বয়স কিভাবে কাটিয়েছে, এই জীবনও আল্লাহ পাকের দেওয়া।
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন,
তুমি কি ধারণা করো যে তোমাকে বেকার সৃষ্টি করা হয়েছে, যেতে হবে না আল্লাহর কাছে, ফিরে যেতে হবে না? তো এইখানে আল্লাহ তাআলা যে জীবন তোমাকে দিয়েছে তো তার কিছু উদ্দেশ্য রয়েছে,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
الله موت এবং হায়াতকে সৃষ্টি করেছেন যাতে তোমার পরীক্ষা নিতে পারেন তো তার বয়সের ব্যাপারে প্রশ্ন হবে আজ যে বয়স দুনিয়ার রং তামশায় তুমি পার করে দিচ্ছ টাইম পাস করে যাচ্ছ সে চাইলে দুনিয়াদারির বিষয় হোক আত্মীয়তার বিষয় হোক বংশীয় বিষয় হোক যাই হোক দেশীয় বিষয় হোক যে কোনোভাবে নিজের সময়কে পাস করে থাকে অতিবাহিত করে আর এই বিষয়ে আমি চিন্তা করি না কিন্তু আমাকে এই বয়সের ব্যাপারে প্রশ্ন করা হবে নাম্বার দুই তাকে বিশেষভাবে যৌবনের বিষয়ে প্রশ্ন করা হবে যে যৌবন কোন কাজে অতিবাহিত করেছে নাম্বার তিন সম্পদ কোত্থেকে উপার্জন করেছে এবং চার কোথায় খরচ করেছে কোত্থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ তিনি করেছেন অর্থাৎ এটি দুইটি বিষয় জানা গেল আজ যদিও দেখি কোনো নিয়মের মধ্যে অনর্থক বিষয়ে অপচয়ের বিষয়ে গুনাহের কাজে বিভিন্নভাবে সম্পদ খরচ করা হয়ে থাকে আর কেউ তাকে প্রশ্ন করে আরে ভাই বিয়ে ছিল আপনার আপনার বিয়ের মধ্যে আপনি এভাবে টাকা খরচ করেছেন ব্যয় করেছেন আপনি তো তাকে অনেক ডিটেলের সাথে বলা হয়ে থাকে আমার টাকা আমার ইচ্ছে অনুযায়ী খরচ করেছি উপার্জন করেছি চিন্তাই তো করিনি চুরিও তো করিনি ঠিক আছে আপনি চুরি করেননি আপনি চিন্তাই করেননি আপনি আত্মসাৎ করেননি ধোঁকা দেননি হালাল পদ্ধতিতে হয়তো আপনি অর্জন করেছেন কিন্তু আপনি নিজেই চিন্তা করুন যে হালাল পদ্ধতিতে উপার্জন করার পরেও আমাদেরকে হালাল পদ্ধতিতে সেগুলো খরচ করতে হবে হালালভাবে উপার্জিত এবং হালাল পদ্ধতিতে খরচ করতে হবে কোত্থেকে আয় করেছেন এবং খরচ করেছেন আর নাম্বার পাঁচ নিজের এলমের উপরে কতটুকু আমল করেছেন নাম্বার পাঁচ এলমের উপরে কতটুকু আমল করেছেন তো মানুষ যদি আইডিয়াল এমন প্রশ্নের ক্ষেত্রে প্রস্তুতিতে নিজের জীবন অতিবাহিত করে তো বিশ্বাস করুন অনেক গুণা থেকে আপনি বেঁচে যাবেন অনেক গুনাহের দরজা বন্ধ হয়ে যাবে যৌবন এসেছে বয়স এসেছে সম্পদ এসেছে আর ইলম অনুযায়ী আমলের কথাও এসেছে এই সমস্ত বিষয়ে যদি মানুষ তার সামনে ফোকাস রেখে নিজের জীবন অতিবাহিত করে তো সে ক্ষতির মধ্যে নেই ক্ষতির মধ্যে সেই রয়েছে যে এইগুলোর মধ্যে এমন আকৃষ্ট হবে আর নিজের আমলসমূহ নিজে কমিয়ে ফেলবে আমলের মধ্যে তার ক্ষতি হয়ে যাবে তো আসল ক্ষতি সেই ক্ষতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণের সাথে ইরশাদ করেছেন যে যদি তাকে এই অনুমানের সাথে বলা হয়ে থাকে যে তিনজন ব্যক্তি কোনো ব্যক্তির বন্ধু আর একজন তাকে বলল যে আমি তোমার সাথে মরণ পর্যন্ত আছি মৃত্যুর পর আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই তো সাহাবাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা একটু এটা বলুন যে এই বন্ধুর মাধ্যমে কি কোনো উপকার হয়েছে বলল না আমরা তো তার মধ্যে কোনো উপকার দেখছি না যে মরণ পর্যন্ত তার সাথে থাকবে এরপরে নয় বললেন দ্বিতীয় বন্ধু তাকে সে এইভাবে বলল যে হ্যাঁ আমি তোমার সাথে দুনিয়াতে আছি সমস্ত কাজে তোমার সাথে আছি যদি তোমার মৃত্যু হয় তো তোমাকে গোসল দেব কাপন পরিধান করাব আর মানুষের সাথে মিলে কবরে নিয়ে যাব দাফন করে দিব এতটুকু তোমার সঙ্গে থাকব তো সাহাবাগণ বললেন এত তো কোনো উপকার দেখছি না তৃতীয় জনের ব্যাপারে এইভাবে বলল যে আমি তোমার সাথে দুনিয়ার মধ্যেও আছি এবং আখেরাতে এমনকি কবরেও তোমার সাথে যাব মিজানেও তোমার সাথে থাকব মিজানে আমলের মধ্যে তোমার পাল্লা ভারী আমি করব তোমার সাথে আখেরাত পর্যন্ত তোমার সাথে থাকবে এতেই উপকার রয়েছে বললেন আমল হচ্ছে এটাই প্রথমত সম্পদ দ্বিতীয়ত আত্মীয় এবং তৃতীয় আমল অর্থাৎ মূলত মানুষ এই তিনের সাথে বন্ধুত্ব করতে চাইলে তো কার সাথে তার বন্ধুত্ব অধিক রাখা উচিত, সবচাইতে ভালো বন্ধু তার কে হওয়া উচিত, সম্পদের সাথে সম্পর্ক তো এতটুকুই। বললেন, সম্পদ মৃত্যুর পরেই শেষ, সম্পদের সাথে তোমার কিবা সম্পর্ক, তোমার জীবন তো এটা না। সম্পদ যাবে উত্তরসূরিদের কাছে, সম্পর্ক আত্মীয় বন্ধুত্ব, তাকে উঠিয়ে খবর পর্যন্ত তাকে নিয়ে যাবে, এরপর কিছুই করতে পারবে না। কিন্তু আমল সেটাই যেটা দুনিয়াতেও তার সাথে থাকবে এবং আখিরাতেও তার সাথে থাকবে। আল্লাহ করিম আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর সূরাতুল আসরের এই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে বুঝার আমাদেরকে তৌফিক দান করুন, আর সে অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দিন। আল্লাহ করিম আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।